বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 14 অক্টোবর, 30 আশ্বিন এবং ফার্সি 22 মেহের। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সন্ধ্যা অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সন্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিক মোরো শীঘ্রই ইরান সফরে আসছেন। এ সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন অবমাননার জেরে বিভিন্ন স্থানে হামলা এবং এ বিষয়ে সরকার ও বিরোধী দলের মিশ্র প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন, শুনবেন দ্বিতীয় পর্যায়ে।
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় কয়েকটি স্থানে পূজা মণ্ডপে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক অপশক্তির কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ায় আটক অর্থ ছেড়ে দিতে ইরানের আহ্বান, পরমাণু প্রশ্নে মার্কিন দ্বৈত অবস্থান নিয়ে ইউরোপে প্রশ্ন। বাংলাদেশের কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় উত্তেজনা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভারতের সীমান্তে কোনো হামলা হলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তাইওয়ান আগে যুদ্ধ শুরু করবে না, তবে হামলা হলে নিজেকে রক্ষা করবে, প্রতিরক্ষামন্ত্রী কিও চেংয়ের ঘোষণা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের আকাশ প্রতিরক্ষা বিষয়ক যৌথ মহড়া শেষ হয়েছে। খাতামুল আম্বিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাকিমজাদে বলেছেন মহড়ার লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে, মহড়া চলাকালে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, নিরাপত্তা সংক্রান্ত সব বিধি মেনেই এই মহড়া চালানো হয়েছে, মহড়া শুরুর আগে যেসব পরিকল্পনা করা হয়েছিল তার সবই বাস্তবায়িত হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ সেমনানে গত মঙ্গলবার এই মহড়া শুরু হয়ে বুধবার রাতে শেষ হয়। এই মহড়ার নাম দেয়া হয় গার্ডিয়ান্স অব বেলায়াত স্কাই 1400। ইরানের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা জোরদার করার লক্ষ্য নিয়ে এই মহড়া চালানো হয়েছে। মহড়ায় জওশান ও খাতাম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করা হয়েছে। দুটি ব্যবস্থায় নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়। দক্ষিণ কোরিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের আটক অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি। তিনি বলেছেন সিওলের কাছে তেহরানের যে $700 কোটি আটক রয়েছে তা দ্রুত ফেরত দিতে হবে। তিনি বলেন দক্ষিণ কোরিয়া যদি অর্থ ফেরত দেওয়ার কার্যকর উদ্যোগ নেয় তবেই কেবল তার নিজের ভাবমর্যাদা ঠিক করা সম্ভব হবে। 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার আগে ইরানের কাছ থেকে দক্ষিণ কোরিয়া বিপুল পরিমাণ তেল কিনেছে, কিন্তু মার্কিন চাপের কারণে ইরানকে পাওনা অর্থ দিতে পারছে না। গত 3 বছরের বেশি সময় ধরে এই অর্থ দক্ষিণ কোরিয়ার ব্যাংকে আটকা পড়ে রয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলে বাকিরি বলেছেন, গতকাল দিনের প্রথম দিকে তিনি দক্ষিণ কোরিয়ার ফার্স্ট ভাইস পররাষ্ট্রমন্ত্রী চয় জং কুনের সঙ্গে অর্থ ফেরত দেওয়ার বিষয়ে টেলিফোনে কথা বলেন। আলি বাকিরি আরও বলেন, আমি কোরিয়ার মন্ত্রীকে বলেছি যে আটকে পড়া অর্থ ছাড় করার বিষয়ে সিউলের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলেই কেবলমাত্র ইরানি জনগণের কাছে দক্ষিণ কোরিয়ার হারানো মর্যাদা ফিরে আসতে পারে। চয় জংয়ের সঙ্গে ফোনালাপের পর টুইটারে দেওয়া পোস্টে কথা জানান আলি বাকিরি। ইউরোপীয় সংসদের একজন স্বতন্ত্র সদস্য পরমাণু ইস্যুতে মার্কিন সরকারের দ্বৈত অবস্থানের সমালোচনা করেছেন। মিক ওয়ালেস নামের এই সংসদ সদস্য বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে 3.67-এর চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দিতে চায় না আমেরিকা, কিন্তু তারা কীভাবে অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণের জন্য উঁচু মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেবে। মিক ওয়ালেস বলেন, সাবমেরিনের জন্য জ্বালানি হিসেবে আমেরিকা অস্ট্রেলিয়াকে যে সমৃদ্ধ ইউরেনিয়াম দেবে তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়। অকাস নামে এক চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর প্রযুক্তি দিচ্ছে আমেরিকা ও ব্রিটেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকিরি পাকিস্তান সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান সহ শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্যে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াও। ইরানি সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, আফগান সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি আফগানিস্তানের সমস্ত রাজনৈতিক দল উপদলের প্রতিনিধি নিয়ে অংশগ্রহণমূলক সরকার গঠনের আহ্বান জানান। এদিকে আজ পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজির সঙ্গে বৈঠকে ইরানের সেনাপ্রধান পারস্পরিক স্বার্থ এবং ইরান ও পাকিস্তানের মধ্যকার সর্বসাম্প্রতিক সম্পর্কের অবস্থা ও দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। পাকিস্তান নৌবাহিনী জনসংযোগ অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল বাকিরির এই সফর দুই প্রতিবেশী দেশের সম্পর্ক জোরদার করার প্রচেষ্টাকে এগিয়ে নেবে। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের উপর ইহুদিবাদী ইসরায়েল আবারও বর্বর হামলা চালিয়েছে। এতে সিরিয়ার এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন। এ নিয়ে চলতি সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার হোমস প্রদেশের উপর দ্বিতীয় দফায় বিমান হামলা চালাল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হোমস প্রদেশের পূর্বে পালমিরা এলাকায় ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আর তানফ এলাকা থেকে ইসরায়েলের কয়েকটি জঙ্গি বিমান ক্ষেপণাস্ত্র ছড়ে। এলাকাটি সিরিয়া, ইরাক ও জর্দানের সম্মিলিত সীমান্তে অবস্থিত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সারাদেশে 1007টি ইউনিয়ন পরিষদ ও 10টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে আগামী 28 নভেম্বর। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
বাংলাদেশের দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সারা দেশে 1007টি ইউনিয়ন পরিষদ এবং 10টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে আগামী 28 নভেম্বর। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের 87তম বৈঠকে নির্বাচনের এই তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার তফসিল ঘোষণা করেন। ইতিমধ্যে প্রথম ধাপে 369টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করেছে ইসি, আর দ্বিতীয় ধাপে 484টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে আগামী 11 নভেম্বর। দেশে 4571টি ইউনিয়ন পরিষদ রয়েছে, এর মধ্যে 4500 ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, বাকিগুলো মামলার জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে। দেশ স্বাধীন হবার পর থেকে ইতিমধ্যে 9 বার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে 1973 সালে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সর্বশেষ 2016 সালে নবম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2016 সালে 712টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন 54 জন। এবারেও করোনা পরিস্থিতির মধ্যে দশম পর্বে প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 73 জন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে 8 জন এবং সাধারণ সদস্য পদে 86 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর প্রথম ধাপের স্থগিত 160টি ইউনিয়ন পরিষদের নির্বাচনেও ভোট হবার আগেই 43টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন। স্থানীয় সরকার নির্বাচন এবং সংসদীয় আসনের উপনির্বাচনে একের পর এক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতাকে গণতন্ত্রের জন্য অশনি সংকেত হিসেবে মনে করছেন নির্বাচন বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করে বলেছেন, কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার তদন্ত চলছে। এ ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করা হবে। আজ রাজধানীর ডাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মহানবমীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে এ ঘটনার তদন্ত হচ্ছে। জড়িতরা যেই হোক আর যে ধর্মেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। ভারতের সীমান্তে হামলা হলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি গোয়ায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ হুঁশিয়ারি দেন। আরও জানাচ্ছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের সীমান্তে হামলা হলে সহ্য করা হবে না। তিনি আজ বৃহস্পতিবার গোয়ায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। প্রতিবেশী দেশ পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত মনোহর পারিকারের নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আমরা এই বার্তাটুকু দিতে পেরেছিলাম যে আমাদের সীমান্ত এলাকায় কাউকে বরদাস্ত করা হবে না। অনেক সময় কথায় সমস্যা মেটে কখনো প্রয়োজন হয় পাল্টা জবাবের। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, যদি এখন ভারতে জঙ্গি হামলার ঘটনা ঘটে তাহলে আবার সার্জিক্যাল স্ট্রাইকের জন্য আমাদের সমর্থন থাকবে, ঠিক যেমন আগের বার হয়েছিল। কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, পুলওয়ামায় জঙ্গি হামলা কেন রুখতে পারলেন না মোদী শাহরা? এটাই কি তাদের ব্যর্থতার অন্যতম নজির নয়? আগামী বছর ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিজেপির সিনিয়র নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার দুটি সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি 2022 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রস্তুতির খবর নিতে গোয়ায় এসেছিলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কিও চ্যাং বলেছেন, তাইপে আগে যুদ্ধ শুরু করবে না, তবে চীন যদি হামলা করে তাহলে হামলা থেকে নিজেকে রক্ষা করবে। যখন তাইওয়ান ও চীনের মধ্যে প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা বিরাজ করছে, তখন তিনি এই বক্তব্য দিলেন। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকাশ্যে বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে চীন তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেবে। এছাড়া চীনের বহুসংখ্যক বিমান সম্প্রতি তাইওয়ানের নিজের ঘোষিত এয়ার ডিফেন্স জোনে প্রবেশ করেছে। চিউ কিও আজ তাইওয়ানের সংসদীয় কমিটির বৈঠকে আরো বলেন, যেটি খুবই পরিষ্কার তা হচ্ছে, তাইপে কখনো আগে যুদ্ধ শুরু করবে না কিংবা যুদ্ধ শুরু করতে যাচ্ছে না, তবে আক্রান্ত হলে শত্রুকে পুরো শক্তি নিয়ে মোকাবেলা করা হবে। এদিকে তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও 41 জন। আহতদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। দেশটির দক্ষিণাঞ্চলে কাউসিউং শহরে আজ সকালে 13 তলা একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস বলছে, তারা নিয়ন্ত্রণে আনার আগেই অল্প সময়ের মধ্যে আগুন ওই ভবনের বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। তাইওয়ানের সরকারি সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের জানালা দিয়ে আগুন বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা। অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা বলছেন, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের বেশিরভাগই 7 তলা ও 11 তলার বাসিন্দা। এসব তলায় আবাসিক ভবন ছিল। জাপানের পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আগামী 31 অক্টোবর ভোট গ্রহণ করা হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিক মুরার ইরান সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারী একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিক মুরা শিগগিরই ইরান সফরে আসছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আলি বাকেরি এক টুইটার বার্তায় এই খবর জানিয়ে বলেছেন, আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ ইউরোপ ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে মত বিনিময় করাই হবে এনরিক মুরার তেহরান সফরের মূল উদ্দেশ্য। ইউরোপের এই কর্মকর্তা এমন সময় ইরান সফরে আসছেন যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের স্বার্থ রক্ষায় আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কূটনীতিকরা তেহরানে এনরিক মুরার আসন্ন সফরের কথা উল্লেখ করে বলেছেন, এমন সময় এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য ভিয়েনা আলোচনা গত প্রায় চার মাস ধরে স্থগিত হয়ে আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাহাদি সাফারি পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইউরোপের গড়িমসির কথা উল্লেখ করে বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপ ইরানকে সামান্যতম অর্থনৈতিক সুবিধা দিতেও অক্ষমতা প্রকাশ করায় এবং বর্তমান বাইডেন প্রশাসনও ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি থেকে সরে না আসায় মূলত পরমাণু সমঝোতায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় সব পক্ষ তাদের প্রতিশ্রুতি পালন করলেই কেবল পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখা যাবে। এক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, সময় নষ্ট করা বা স্বল্প সুযোগ হাতছাড়া করা কারোরই উচিত হবে না। তাই ইরানের উপর চাপ সৃষ্টি করার পরিবর্তে ইউরোপের উচিত পরমাণু সমঝোতায় দেয়া তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং মার্কিন নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং এক্ষেত্রে কোনো আলোচনার দরকার নেই, কেননা এ ব্যাপারে আমেরিকার রাস্তা পরিষ্কার। যুক্তরাষ্ট্র যেভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, ঠিক সেভাবেই নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে এই চুক্তিতে তাদেরকে ফিরে আসতে হবে, যার অর্থ হবে নাকে খত দেয়া। তবে এবার ভিয়েনায় যে আলোচনা শুরু হতে যাচ্ছে তাতে ইরান তার অধিকার রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না। সে কারণে এনরিক মুরার তেহরান সফর খুবই গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে উত্তেজনাকর করে তুলতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অপশক্তি চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনরা নিজেরাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকার সংবাদদাতা।
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় কয়েকটি স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক অপশক্তির কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীতে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
সারা দেশে প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব পালিত হচ্ছে বলে যাদের গাত্রদাহ, তারা নানান অপকৌশলে দেশকে পিছিয়ে দিতে চায়। তাদের অপকৌশলের একটি হচ্ছে হিন্দু মুসলমান বৈরিতা সৃষ্টি করা। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, শেখ হাসিনা সরকার এই অপশক্তিকে মাথা তুলতে দেবে না।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনরা নিজেরাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছেন, দেশের রাজনৈতিক সমস্যা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার এমন অপতৎপরতা চালাচ্ছে।
এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য করেছে, দেশে আজকে স্থিতিশীলতা নষ্ট করার জন্য করেছে। আমার দেশের সংকট কি? আমাদের সংকট এখন হচ্ছে গণতন্ত্র। আমার দেশের সংকট হচ্ছে যে আমার কথা বলার অধিকার নাই। আমার দেশের সংকট হচ্ছে আমাকে কোথাও দাঁড়াতে দেয় না, মানুষের অধিকারকে নিয়ে কেড়ে নিয়েছে। একটা ভয়াবহ একটা ফ্যাসিবাদী একটা শাসন, দানবের মতো একটা শাসন চেপে বসে আছে আমাদের উপরে। আমরা কথা বলছি, সেটা নিয়ে কাজ করছি, সেই সময় তারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে ডাইভার্ট করতে চায় জনগণের যে দৃশ্য সেটাকে অন্যদিকে নিতে চায়।
উল্লেখ্য, গতকাল বুধবার ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ে একটি পূজা মণ্ডপে প্রতিবার কোলে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ পাওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় সারা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জে গতকাল সন্ধ্যায় বেশ কয়েকটি মন্দিরে হামলা এবং পুলিশের সাথে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে চাঁদপুরে চারজন নিহত হয়েছেন। এদিকে আজ দুপুরে কুমিল্লায় ঘটনাস্থল পরিদর্শনে এসে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের DIG আনোয়ার হোসেন জানান, কুমিল্লার ঘটনায় মোট 43 জনকে আটক করা হয়েছে। এখনও এ ব্যাপারে কোনো মামলা হয়নি, তবে ঘটনাটি অবশ্যই উস্কানিমূলক। এদিকে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জ সহ 22টি জেলায় BGB মোতায়েন করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছে। দক্ষিণ কোরিয়া আটক, অর্থ ছেড়ে দিতে ইরানের আহ্বান, পরমাণু প্রশ্নে মার্কিন দ্বৈত অবস্থান নিয়ে ইউরোপে প্রশ্ন, বাংলাদেশের কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় উত্তেজনা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সীমান্তে হামলা হলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.